ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা 12টা। অনুষ্ঠানে রয়েছে আজ আমির খসরুর রিপোর্ট।
বিদ্যমান পরিস্থিতিতে সিটি কর্পোরেশন নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণের সিদ্ধান্তকে জাতিসংঘ মহাসচিব বান কি মুন ইতিবাচক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।
রিপোর্ট জহুরুল আলমের।
আইন শৃঙ্খলা বাহিনীর দৌরাত্ম্য অপ্রত্যাশিতভাবে বেড়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান।
রয়েছে ইরানের পরমাণু কর্মসূচি সংশ্লিষ্ট ঐকমত্য নিয়ে রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আলী রিয়াজের সাক্ষাৎকার।
বেঞ্জামিন নেতানিয়াহু স্বীকার করে নিয়েছেন যে এই চুক্তিটা অবশ্যম্ভাবী, কেন তিনি বলছেন চুক্তিতে ইসরায়েলের টিকে থাকার অধিকার সুস্পষ্টভাবে স্বীকৃত হতে হবে। তার মানে হচ্ছে ধরে নিচ্ছেন যে শেষ পর্যন্ত একটা চুক্তি হবে।
তবে গোড়াতেই রয়েছে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সতরূপা বড়ুয়া। কেনিয়াতে আল শাবাব জঙ্গি দল আরেকটি রক্তগঙ্গা বইয়ে দেওয়ার অঙ্গীকার করেছে। এই জঙ্গি দলটি এরই মধ্যে বৃহস্পতিবার কেনিয়ার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে হামলা চালিয়ে 148 জনকে হত্যার দায় স্বীকার করেছে। শনিবার আল শাবাব এক বিবৃতিতে বলেছে কোনো ধরনের সতর্কতা অবলম্বন করে বা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নিরাপত্তার গ্যারান্টি নেই। আপনার শহরে আরেকটি এই ধরনের রক্তপাত বন্ধ করা বা হামলা ঠেকানো আপনাদের পক্ষে সম্ভব হবে না। তারা আরও বলেছে কেনিয়ার শহরগুলো রক্তে ভাসিয়ে দেওয়া হবে। শুক্রবার দিনের শেষে কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জোসেফ কাইজারি বলেছেন বিশ্ববিদ্যালয় হামলার প্রেক্ষিতে অন্তত 3 সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলছিলেন আমরা আজকে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছি, আজ বিকেলে আমরা গ্রেফতার করেছি আরও 3 জনকে। ওদিকে লাশ চিহ্নিত করার জন্য কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় ছাত্রদের মরদেহ রাজধানীতে নিয়ে আসছে। বাংলাদেশের সিটি কর্পোরেশন নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণে আশান্বিত হয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। মহাসচিবের মুখপাত্র জানান, তিনি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। ঢাকা থেকে আমির খসরু জানাচ্ছেন বিস্তারিত।
জাতিসংঘ মহাসচিবের একজন মুখপাত্র শুক্রবার নিউ ইয়র্কে এক সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে বলেন, বিগত সপ্তাহগুলোতে বাংলাদেশে সহিংসতা সংঘাতের তীব্রতা কমে যাওয়াকে জাতিসংঘ মহাসচিব স্বাগত জানিয়েছেন। সিটি কর্পোরেশন নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণের সিদ্ধান্তে তিনি আশান্বিত হয়েছেন। একই সাথে তিনি নির্বাচন যাতে অবাধ, স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য হয় তা নিশ্চিত করতে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিব দেশের দীর্ঘমেয়াদী উন্নয়ন এবং স্থিতিশীলতার জন্য নিজেদের মধ্যকার মতভিন্নতা এবং মতদ্বৈততা দূর করার লক্ষ্যে রাজনৈতিক দলগুলো অচিরেই একটি পথ খুঁজে পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। এতে বাংলাদেশকে সব ধরনের সহায়তার জন্য জাতিসংঘ সবসময় দৃঢ় প্রতিজ্ঞ বলেও জাতিসংঘ মহাসচিব উল্লেখ করেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
পশ্চিমবঙ্গের রাজনীতির চোখ এখন 18 এপ্রিল অনুষ্ঠিতব্য কলকাতা পুরসভা নির্বাচনের দিকে। সেদিন তৃণমূল কংগ্রেস বুথ দখলের চেষ্টা চালালে বামফ্রন্ট আগুন জ্বালাবে এমন হুমকি দিলেন বামফ্রন্টের সাবেক চেয়ারম্যান বিমান বসু। এ নিয়ে শুনুন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
কলকাতা পুরসভা নির্বাচন প্রসঙ্গে বামফ্রন্টের বৈঠকের পর তিনি একথাই সাংবাদিকদের কাছে ব্যক্ত করেন, বুথ দখল সহ তৃণমূলের সন্ত্রাস রুখতে সেদিন যা করার তাই করবে সাধারণ মানুষ, সেই ভয়ঙ্কর পরিণতির দায় দায়িত্ব বর্তাবে রাজ্যের প্রশাসনের উপর বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। দলের প্রস্তুতির লক্ষ্যে 8 এপ্রিল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা মহামিছিলের পাল্টা স্বরূপ ঠিক তার আগের দিন অর্থাৎ 7 এপ্রিল মহামিছিল ঘোষণা করেছে বামফ্রন্ট। নরেন্দ্র মোদী সরকারের জমি অর্ডিন্যান্স সহ নানা জনবিরোধী পদক্ষেপের পাশাপাশি রাজ্য তৃণমূল কংগ্রেসের জামানায় সার্বিক নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হওয়ার অভিযোগে এই কর্মসূচি নিয়েছে বামফ্রন্ট বলে বিমান বসু সাংবাদিকদের জানিয়েছেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আইন শৃঙ্খলা বাহিনীর দৌরাত্ম্য বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। এ নিয়ে রয়েছে জহুরুল আলমের রিপোর্ট।
শনিবার ঢাকায় এক সেমিনারে পুলিশের সমালোচনা করে ডক্টর মিজানুর রহমান বলেন, আটক ব্যক্তিদের 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করার আইনি বাধ্যবাধকতা থাকলেও তা মানা হচ্ছে না। তাদেরকে আইন মেনে কাজ করার পরামর্শ দিয়ে বলেন, 4-5 দিন আগে আটকের পর কাগজে কলমে 24 ঘন্টা আগে ধরা হয়েছে বলে যে তামাশা করা হচ্ছে তা বন্ধ করতে হবে। তিনি বলেন, পেট্রোল বোমা যারা ফাটাচ্ছে তাদের পুলিশ ধরতে পারছে না এবং এটা তাদের ব্যর্থতা। এদের বের করে আইনের আওতায় আনার উপর তিনি জোর দেন। সাম্প্রতিক সংঘাতকে কোনোভাবেই রাজনৈতিক সহিংসতা বলা যাবে না বলে উল্লেখ করে ডক্টর মিজানুর রহমান বলেন, এটা জঘন্যতম ফৌজদারি অপরাধ এবং সে বিবেচনায় তা একে নির্মূল করতে হবে। এটা করতে ব্যর্থ হলে এটি রাজনীতি ও রাষ্ট্রের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
একটি পর্যবেক্ষক দল বলছে সিরিয়ার রাজধানী দামেস্কের আশেপাশের ফিলিস্তিনি শরণার্থী শিবিরের বেশিরভাগই নিয়ন্ত্রণ করছে ইসলামিক জঙ্গিরা। দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস শনিবার বলেছে ইসলামিক স্টেট জঙ্গি দল এবং আল কায়দার সিরীয় শাখা আল নুসরা ফ্রন্টের জঙ্গিরা ইয়ারমুক শরণার্থী শিবিরের প্রায় 90% নিয়ন্ত্রণ করছে। এই দুই জঙ্গি দল যৌথভাবে অন্য ইসলামিক জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করেছে, যার মধ্যে সিরীয় সরকারের বিরোধিতা করে এমন মিলিশিয়া ও ফিলিস্তিনিরাও রয়েছে। জাতিসংঘ বলছে ভূমিতে যুদ্ধ ছাড়াও সিরীয় বাহিনী শিবিরগুলোতে বোমা ফেলেছে। ওই শিবিরে শিশুসহ প্রায় 18,000 সাধারণ মানুষ আটকা পড়ে আছে। প্রত্যক্ষদর্শীরা বলছে যারা ওই শিবিরগুলোতে আটকা পড়ে আছে তারা নিরাপদ এলাকায় সরে যেতে চেষ্টা করছে। কয়েকদিন আগে ইসলামিক স্টেট জঙ্গিরা ইয়ারমুক শিবিরের ওপর চড়াও হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলছেন ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ে যে চুক্তি হয়েছে তা একটি ভালো চুক্তি এবং তা করা সম্ভব হয়েছে কঠোর ও নৈতিক কূটনৈতিক তৎপরতার মাধ্যমে। মিস্টার ওবামা তার সাপ্তাহিক ভাষণে আজ শনিবার বলেছেন ইরান তাদের অস্ত্র বানানোর জন্য যা প্রয়োজন তা মজুদ করবে না বলে রাজি হয়েছে। প্রেসিডেন্ট আরও বলেছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ইরানের পারমাণবিক কর্মসূচি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করতে পারবে, যা আগে কখনো হয়নি আর অন্য কোনো দেশেও এর নজির নেই। যদি ইরান চুক্তির মর্যাদা না দেয় পৃথিবী তা জানতে পারবে। এই চুক্তি বিশ্বাসের মর্যাদার উপর ভিত্তি করে নয়, এই চুক্তির ভিত্তি সার্বক্ষণিক যাচাই বাছাই। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলছেন ইরানের সাথে বিশ্বশক্তির যে চুক্তি হয়েছে তা ইরানের পারমাণবিক অধিকার সুরক্ষা করবে এবং ইরানকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি দেবে। ইরান পারমাণবিক কর্মসূচি বিষয়ে যে ঐকমত্য হয়েছে সে প্রসঙ্গে একটি বিশেষ সাক্ষাৎকার রয়েছে বিশ্ব সংবাদের পর। যুক্তরাজ্যের হাউস অব কমন্স নির্বাচনে 11 জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রধান তিনটি দলের হয়ে লড়ছেন। এ নিয়ে লন্ডন থেকে রিপোর্ট পাঠিয়েছেন মতিউর রহমান চৌধুরী।
লেবার থেকে 7 জন, লিবারেল ডেমোক্রেট থেকে 3 জন এবং কনজারভেটিভ পার্টি থেকে 1 জন। উল্লেখযোগ্য প্রার্থীর মধ্যে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক রয়েছেন। এই 11 জন প্রার্থীর মধ্যে 5 জন নারী এবং 6 জন পুরুষ। আগামী 7ই মে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে 2টি টিভি বিতর্ক হয়েছে। প্রথম বিতর্কে বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এগিয়ে ছিলেন অল্প ভোটে, আর দ্বিতীয় বিতর্কে লেবার পার্টির ইডি মেলিবেন এগিয়ে রয়েছেন অল্প ভোটে। 2010 সনে রোস্তার আলী পূর্ব লন্ডনের একটি আসন থেকে লেবার পার্টির হয়ে প্রথম বাঙালি এমপি নির্বাচিত হয়েছিলেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, লন্ডন।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মানবিক কারণে ইয়েমেনে বিমান হামলা স্থগিত করা যায় কিনা তা আলোচনার জন্য শনিবার একটি জরুরি অধিবেশন ডেকেছে। সৌদি নেতৃত্বাধীন কোয়ালিশন 1 সপ্তাহেরও বেশি সময় ধরে দেশব্যাপী বিমান হামলা চালাচ্ছে। ওই বিমান হামলার উদ্দেশ্য হৌতি বিদ্রোহীদের অগ্রসর হওয়া ঠেকানো। ওই বিদ্রোহীরা ইয়েমেনের একটি বড় অংশের দখল নিয়েছে। শনিবার জেনিভাতে ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রস বলেছে ইয়েমেনে তারা মানবিক ও মেডিকেল সাহায্যের 3টি শিপমেন্ট পাঠাতে চেষ্টা করছেন, কিন্তু কোয়ালিশনের কাছে আবেদন করেও তারা সাড়া পাননি। ওই কোয়ালিশনই ইয়েমেনের আকাশসীমা এবং বন্দরগুলো নিয়ন্ত্রণ করছে। রেডক্রস আরও জানিয়েছে ইয়েমেনের দক্ষিণাঞ্চলের প্রধান শহর আদিনের বেশ কিছু এলাকার অধিবাসীরা গত 2 দিন ধরে পানি ও বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। ভারত 2024 সালের অলিম্পিক আয়োজনে আগ্রহী, জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
2020 সালের অলিম্পিক হচ্ছে টোকিওয়, কিন্তু 2024-এ অলিম্পিকের জন্য আগ্রহী ভারত। তবে ভারতের সেই মনস্কামনা পূর্ণ হতে গেলে ভারতকে টক্কর দিতে হবে রোম, হামবুর্গ, নাইরোবি, দোহা ইত্যাদি প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে। আগামী 15ই সেপ্টেম্বরের মধ্যে দরখাস্ত জমা দিতে হবে। সরকারের তরফে সব রকম গ্যারান্টি দিয়ে চিঠি জমা পড়া চাই 2016 সালের 8ই জানুয়ারির মধ্যে, আর চূড়ান্ত সিদ্ধান্ত হবে 2017 সালে। কোন দেশের দরখাস্ত কতটা জোরদার আর অলিম্পিকের সদস্য দেশগুলির ভোট কে কতটা পায় সেটাই কিন্তু স্থান নির্বাচনের শেষ কথা। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাক দিল্লিতে আসছেন 27 এপ্রিল। তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই বিষয়ে তার প্রাথমিক কথাবার্তা হওয়ার কথা। অলিম্পিক অনুষ্ঠানের দায়িত্ব নেওয়া মানে হাজার হাজার কোটি ডলার লগ্নি। ভারতীয় কর্তারা অবশ্য আশাবাদী। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ আপাতত এখানেই শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। ভয়েস অফ আমেরিকার এই বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে। ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ে 6 বিশ্বশক্তির সঙ্গে ইরানের যে চুক্তির খসড়া হয়েছে তাকে সকল পক্ষের বিজয় বলে মন্তব্য করেছেন ইলিনয় স্টেট ইউনিভার্সিটির সরকার ও রাজনীতি বিভাগের প্রধান অধ্যাপক আলী রিয়াজ। ডক্টর আলী রিয়াজের সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেন সেলিম হুসেন।
অধ্যাপক আলী রিয়াজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্ব পরাশক্তির সঙ্গে যে চুক্তির খসড়াটি হয়েছে, এটাতে ইরান কতটুকু লাভবান হবে আর বিশ্বের কতটা লাভ হবে গোটা বিশ্বের?
ইরান লাভবান হবে, নিঃসন্দেহে ইরান লাভবান হবে। কারণ প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে ইরান বিশ্ব সমাজ, যেটাকে আমরা বলতে পারি ইন্টারন্যাশনাল কমিউনিটি, তার থেকে অংশত বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। দ্বিতীয় যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইরানের অর্থনৈতিক অবস্থা। যে সমস্ত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং এই সমস্ত নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি ক্রমাগত ভাবে দুর্বল হয়ে পড়ছিল। তাছাড়া ইনফ্লেশন, প্রচুর ইনফ্লেশন হয়েছে, মুদ্রাস্ফীতির ঘটনা ঘটেছে। তো অর্থনৈতিক বিবেচনা করলে এবং সামগ্রিকভাবে বিশ্বের সঙ্গে যুক্ত হওয়ার প্রশ্ন যদি আপনি দেখেন, সেদিক থেকে এটা ইরানের জন্য খুবই ইতিবাচক একটা চুক্তি।
আর এই চুক্তির যারা বিপক্ষে কথা বলছে, বিশেষ করে ইসরায়েল, এটার ফলাফল কি দাঁড়াবে? ইসরায়েলের এই বিরোধিতার ফলস্বরূপ গোটা বিশ্ব, বিশ্ব পরাশক্তি কি উত্তর দেবে?
ইসরায়েলের যেই আপত্তি, এই আপত্তির বিষয়গুলো ইসরায়েলের দিক থেকে বিবেচনা করে বলা হচ্ছে যে এতে করে তারা মনে করে যে তাদের এক ধরনের বিপদ সংকুল পরিস্থিতির মধ্যে পড়তে হবে। এবং সেদিক থেকে ইসরায়েলের নেতৃবৃন্দ এবং বিশেষ করে বেনিয়ামিন নেতানিয়াহু চেষ্টা করেছেন যেন এই ধরনের একটা চুক্তি না হয়, এবং চুক্তি হওয়ার পরও তিনি কিন্তু প্রবল আপত্তি করেছেন এবং সমালোচনা করেছেন। কিন্তু এক অর্থে কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করে নিয়েছেন যে এই চুক্তিটা অবশ্যম্ভাবী। কেন, তিনি বলছেন যে চুক্তিতে ইসরায়েলের টিকে থাকার অধিকার সুস্পষ্টভাবে স্বীকৃত হতে হবে। তার মানে হচ্ছে ধরে নিচ্ছেন যে শেষ পর্যন্ত একটা চুক্তি হবে, তবে এখন থেকে জুনের শেষ নাগাদ পর্যন্ত যে সমস্ত খুঁটিনাটি দিক, এই দিকগুলোকে প্রভাবিত করার চেষ্টা অবশ্যই ইসরায়েলের পক্ষ থেকে করা হবে। এখনই আমরা বলতে পারি না যে পুরো প্রক্রিয়াটা শেষ হয়েছে, কারণ প্রক্রিয়াটা আসলে শুধুমাত্র কাঠামোটা তৈরি হয়েছে, বিস্তারিত চুক্তির মধ্যে সমস্যা তৈরিও হতে পারে, এবং সেক্ষেত্রে ইসরায়েল হয়তো চেষ্টাও করবে যেন এই ধরনের পরিস্থিতি তৈরি হয় যে উভয় পক্ষকে, অর্থাৎ P5+1 বিশ্বের পরাশক্তিগুলো এবং ইরান, এক পর্যায়ে এসে আবার ভিন্ন পথে সরে যায়, সেই চেষ্টা থাকবে ইসরায়েলের পক্ষ থেকে।
ইসরায়েল ছাড়াও আমরা একসময় দেখেছিলাম যে সৌদি আরব থেকেও কিছুটা আপত্তি ছিল, কারণ তারা বলছিল যে ইরানকে যদি অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় তাহলে ইরান মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করবে অন্যান্য দেশের উপর। তো আপনার কি মনে হয় যে মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করতে পারে ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিলে?
ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলে ইরানের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি পাবে এবং তাতে করে তাদের প্রভাব বিস্তারের সম্ভাবনাটা তৈরি হবে। প্রকৃতপক্ষে এখনই আসলে ইরানের বিভিন্ন রকম ভাবে প্রভাব বিস্তার লাভ করছে। ইরাকের দিকে তাকিয়ে দেখুন, ইয়েমেনের দিকে তাকিয়ে দেখুন, এর বাইরেও যদি আপনি দেখেন যে সমস্ত সংঘাতময় জায়গাগুলো, সেক্ষেত্রে সিরিয়ার প্রশ্নে যদি আপনি দেখেন, সর্বত্রই দেখবেন সৌদি আরবের সাথে আসলে ইরানের এক ধরনের পদরকমের মত পার্থক্য আছে। সর্বশেষ এই যে ইয়েমেন পরিস্থিতি, সেটা আমাদেরকে স্পষ্টতই মনে করিয়ে দেয় যে ইরান এবং সৌদি আরব আসলে দুটো ক্যাম্পে অবস্থান করে এবং তারা পরস্পর চেষ্টা করছে প্রভাব বিস্তার করতে। যেহেতু সৌদি আরবের সঙ্গে এবং সৌদি আরব সহ অন্য যে দেশগুলো সৌদি আরবের সঙ্গে এই অবস্থান নিচ্ছে, তাদের সঙ্গে পশ্চিমা বিশ্বের, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সম্পর্ক ভালো, ফলে তাদের পক্ষে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের এই চুক্তিকে অস্বীকার করে কোন রকম পদক্ষেপ নেওয়া অসম্ভব। সৌদি আরবের বিরোধিতাটা আমি বুঝতে পারি, এই বিরোধিতাটা এরপরে থাকবার সম্ভাবনা খুব কম, এবং আমার মনে হয় না যে সৌদিদের পক্ষে আর কোন রকম বড় ধরনের শক্তিশালী যুক্তি হাজির করা সম্ভব হবে ইরানের বিরুদ্ধে এবং বিশেষত এই চুক্তির বিরুদ্ধে।
ধন্যবাদ অধ্যাপক আলী রিয়াজ, ভয়েস অফ আমেরিকাকে সময় দেওয়ার জন্য
ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
বাংলাদেশের সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক করতে জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের আহ্বানের কথা আপনারা ইতিমধ্যেই শুনেছেন। বিষয়টি বিশ্লেষণ করেছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। তার সঙ্গে কথা বলেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু।
জাতিসংঘ মহাসচিবের এই প্রত্যাশা এবং বাস্তবতা সম্পর্কে বিশ্লেষণ করেছেন সাবেক নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন।
এখানে দলের দলীয়গত বিষয় না থাকলেও দলীয় বিষয় আছে, সাপোর্টার ব্যাপার আছে। সেখানে আমার মনে হয় যে বিএনপির যে 20 দলীয় জোটের এটা যে সিদ্ধান্ত, আমি সিদ্ধান্তটাকে ওয়েলকাম করি। যদিও এই নির্বাচনে হারা জিতায় সরকারের অবস্থানে কোন পরিবর্তন হবে বলে মনে হয় না, তবে নির্বাচনগুলো ইদানিং যে সমস্ত যে ধরনের নির্বাচন হচ্ছে সেই ধরনের নির্বাচনের প্রক্রিয়া যদি থাকে এই নির্বাচনে, তাহলে এই নির্বাচন নিয়ে আবার তার বড় সমস্যা হবে। আর নির্বাচনে তার থেকে বলতে আমরা যেটা বুঝি ক্লাসিক্যাল, এর বাইরেও কিন্তু নির্বাচন আপনার এক ধরনের এক পক্ষতা হতে পারে। আমি ইদানিং যে সমস্ত কথাবার্তা কয়েকজন মন্ত্রীর মুখে শুনছি এগুলো ইন্টিমিডিয়েশন। এখন একজন উচ্চ নেতা যদি বলেন যে সেনাবাহিনীর প্রয়োজন নাই, উনি তো এটা বলতে পারেন না, কারণ ইনস্টিটিউশনগুলো তো ফাংশন করতে দিতে হবে। ইনস্টিটিউশন যেটা ইউএন সেক্রেটারি জেনারেল বলেছেন, ইনস্টিটিউশনগুলো ফাংশন, ইনস্টিটিউশনগুলোকে যদি পলিটিক্যালি ফাংশন করতে না দেওয়া হয় তাহলে দে উইল নট বি এবল টু ফাংশন। তাদের যদি তাদের কর্মকাণ্ডকে খর্ব করা হয় তাহলে দে উইল নট বি এবল টু ফাংশন। কাজে আশা করা যায় যে যেহেতু লোকাল ইলেকশন, এতে সরকারের এই রেজাল্টে সরকারের কোনো উত্থান পতনের বিষয় হচ্ছে না, ন্যাশনাল ইলেকশন নিয়ে একটা ডিমান্ড চলছে। কাজে এই নির্বাচন যদি স্বচ্ছ সবাই আশা করে এবং প্রত্যেকটি ইনস্টিটিউটকে তার নিজের মতো করে তার আইনের পরিধির মধ্যে থেকে কাজ করতে দিতে হবে, যদি তা না হয় তাহলে ইনস্টিটিউশনের যে ফ্রেমওয়ার্কটা অলরেডি ভেঙে পড়েছে আফটার January 5th ইলেকশন, সেখান থেকে তারা বেরোতে পারবে না। এবং এটা নিয়েই আমরা এখন রাজনৈতিক সংকটের মধ্যে আছি। এই নির্বাচন যে চিন্তা যদি সঠিক না হয়, সেখানে যদি কোনো ধরনের যে কোনো ধরনের ম্যানিপুলেশন হয় এবং সেখানে যদি জনমত প্রতিফলিত না হয়, তাহলে হয়তো এই ক্রাইসিস আবার নতুন করে একটা নতুন পিচের মধ্যে পড়বে।
বলছিলেন সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। সাবেক এই নির্বাচন কমিশনার মনে করেন সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলভিত্তিক না হলেও এই নির্বাচন অনুষ্ঠানের উপরে অনেকখানি নির্ভর করছে ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতির। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আজকের বিজ্ঞান পর্বে রয়েছে ভয়েস অব আমেরিকার জেফ সোয়াইকডের রিপোর্ট, বঙ্গানুবাদ শোনাচ্ছেন সাবরিনা চৌধুরী।
যুক্তরাষ্ট্রে গৃহস্থালির অনেক যন্ত্রপাতি ইলেকট্রিকে চলে, যেমন মাইক্রোওভেন, কাপড় ধোয়ার মেশিন, ওয়াশার ড্রায়ার, থালা বাসন ধোয়ার মেশিন, ডিশ ওয়াশার, এমনকি চুলাও। এতে করে প্রচুর পরিমাণে বিদ্যুৎ খরচ হয়। ওয়াশিংটন ডিসিতে থাকেন আনিয়া স্কুলম্যান। 2008 সালে তিনি এবং তার 50 জন প্রতিবেশী তাদের এলাকায় গড়ে তোলেন সৌরশক্তি প্রকল্প।
local jobs and do it in a way that's clean for the environment.
তিনি বললেন উদ্যোগটি নেওয়ার পেছনে কারণ ছিল খরচ বাঁচানো, এলাকায় নতুন কর্মসংস্থান সৃষ্টি করা, তাছাড়াও সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে পরিবেশ পরিচ্ছন্ন রাখা। আনিয়া স্কুলম্যান যে এলাকায় থাকেন সে এলাকার প্রতিটি বাড়ির ছাদে সারিবদ্ধভাবে রয়েছে সোলার প্যানেল, সেখান থেকেই সৌরশক্তি আহরণ করে তা বিশেষ প্রযুক্তির মাধ্যমে ঘরের ভেতরের যাবতীয় বৈদ্যুতিক চাহিদা মেটানো হয়। যুক্তরাষ্ট্র সৌর প্রযুক্তিতে দ্রুত এগিয়ে যাচ্ছে। সরকারি হিসেব মতে সৌরশক্তির ইতিহাসে গত বছরই সবচেয়ে বেশি সৌরশক্তি উৎপাদন করেছে যুক্তরাষ্ট্র, তবে এখনও দেশব্যাপী উৎপাদিত বিদ্যুতের মাত্র 1% আসে সৌরশক্তি থেকে। তাই আনিয়া স্কুলম্যান আক্ষেপ করে বললেন সৌরশক্তি ব্যবহার করেও তিনি খরচ বাঁচাতে পারছেন না।
Your bill actually goes up because the utility has put such a high.
তিনি বললেন যদি আলাবামাতে আপনি বাড়ির ছাদে সোলার প্যানেল বসান তবে আপনার ইলেকট্রিক বিল কমবে না, বরং বাড়বে। এর কারণ হিসেবে একজন বিশেষজ্ঞ ডেভিড ক্রিটজার বললেন,
It's great for the people perhaps with the rooftop solar systems, but the other consumers of electricity have to pay for that price difference, they have to pay for the cost.
তিনি বললেন যে গ্রাহকরা প্রচলিত বিদ্যুৎ ব্যবহার করে থাকেন তাদেরকেই খরচের পার্থক্যটুকু বহন করতে হয়। তাই সৌরশক্তির গ্রাহক এবং প্রচলিত বিদ্যুৎ ব্যবস্থার গ্রাহক দুদলের ভেতরেই খরচের হিসেবটা ভাগাভাগি করে নেওয়া হচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্রবাসীরা নবায়নযোগ্য, সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব বিদ্যুৎ শক্তির দিকে ঝুঁকছেন। তাই যুক্তরাষ্ট্রের বেশ কিছু রাজ্যের সাথে সাথে ক্যালিফোর্নিয়াও এই বিষয়টির সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
Voice of America, Washington.
শুনবেন এখন সম্পাদকীয়। এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকে।
প্রেসিডেন্ট বারাক ওবামা ফার্সি প্রাচীন বসন্তকালীন উৎসব নওরোজের প্রসঙ্গ টেনে তিনজন আমেরিকান নাগরিক যাদের ইরানে কারারুদ্ধ করে রাখা হয়েছে এবং ইরানের কিশ দ্বীপে একজন নিখোঁজ হয়ে গিয়েছেন তাদের স্বদেশে ফিরিয়ে আনবার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। প্রেসিডেন্ট ওবামা এক বিবৃতিতে বলেন, তার কথায় প্রিয়জনদের সঙ্গে পুনর্মিলন এবং নতুন বছরের আশা আকাঙ্ক্ষার ভাগাভাগি করে নেবার এটাই সময়। বিশ্বব্যাপী পরিবার পরিজন যখন এই উৎসব পালন করছেন, যেসব আমেরিকান জনগণ প্রিয়জন থেকে দূরে যন্ত্রণাদায়ক বিচ্ছিন্নতায় দিন কাটাচ্ছেন, আমরা তাদের স্মরণ করি। ধর্মযাজক সাইদ আবেদিনীকে 2012 সালের গ্রীষ্মকাল থেকে ইরানে আটক রাখা হয়েছে। ধর্মীয় বিশ্বাসের কারণে তিনি 8 বছরের কারাভোগ করছেন। প্রেসিডেন্ট ওবামা বলেন, তাকে অবশ্যই তার স্ত্রী এবং 2 নাবালক সন্তান যারা অন্যায়ভাবে পিতৃস্নেহ থেকে বঞ্চিত তাদের কাছে ফিরে আসতে হবে। যুক্তরাষ্ট্র মেরিনের প্রাক্তন সদস্য আমির হেকমাদিকে অন্যায়ভাবে চরবৃত্তির দায়ে অভিযুক্ত করে 3.5 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। প্রেসিডেন্ট ওবামা মিস্টার হেকমাতির পিতার গুরুতর অসুস্থতা এবং তার কথায় দীর্ঘ সময় ধরে তার অনুপস্থিতির কারণে তার পরিবারের দুঃখ যন্ত্রণার কথা বর্ণনা করেন। দি ওয়াশিংটন পোস্ট পত্রিকার সংবাদদাতা জেইসন রেজায়ানকে ইরান সরকার অভিযুক্ত করেছে। ভিত্তিহীন কতিপয় অভিযোগ এনে অন্যায়ভাবে তাকে 8 মাস ধরে আটক রাখা হয়েছে। প্রেসিডেন্ট ওবামা বলেন, তার কথায় এটা বিশেষভাবে বেদনাদায়ক যে উৎসবের এই সময় যখন কেউ পেছনের বছরের দুঃখ কষ্ট ভুলে যেতে চান, তখন জেইসনের মা এবং তার পরিবার পরিজনদের তার স্বাস্থ্য সম্পর্কিত উদ্বেগ এবং নতুন বছরের কুশলাদি সম্পর্কে ভাবতে হচ্ছে। প্রেসিডেন্ট ওবামা আরও জানান, প্রাক্তন FBI-এর এজেন্ট রবার্ট লেভিনসন ইরানের কিশ দ্বীপে নিখোঁজ হয়ে যাবার আরও একটি বার্ষিকী পালিত হল। তিনি বলেন, তাঁর কথায় তাঁর পরিবার 8 বছর ধরে তার অদৃশ্য হয়ে যাবার দুঃখ যাতনা সহ্য করে চলেছেন। প্রেসিডেন্ট ওবামা বলেন, তাঁর কথায় নতুন করে কিছু শুরু করার, সহানুভূতির এবং বোঝাপড়ার এই সময় আমি আমার নাগরিকদের ফিরিয়ে আনবার প্রতিশ্রুতি ব্যক্ত করছি এবং ইরানের ইসলামী প্রজাতন্ত্র সরকারের কাছে 70 সাইদ আবেদিনী, আমির হিকমাতি এবং জেইসন রেজায়ানের মুক্তির এবং যৌথভাবে নিখোঁজ রবার্ট লেভিনসনের তল্লাশি এবং যথাশীঘ্র নিরাপদে পরিবার পরিজনদের কাছে তাকে ফিরিয়ে দিতে আবেদন জানাচ্ছি।
আর এখন আপনাদের সঙ্গে মিতালি করছেন তাহেরা কিবরিয়া।
শ্রোতাবন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আসরের প্রথম চিঠিটি লিখেছেন সময়ন রেজা, গ্রাম শাহাপুর, ডাক ফুলপুর, ময়মনসিংহ থেকে। লিখেছেন, ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সকল কলা কুশলীকে শুভেচ্ছা জানাচ্ছি, আমাদের জন্য ক্যালেন্ডার পাঠাবেন। ভাই হুমায়ুন রেজা, আপনাদের জন্য ক্যালেন্ডার পাঠানোর ব্যবস্থা করছি, চিঠির জন্য ধন্যবাদ। এরপরের চিঠিটি লিখেছেন কামাল হোসেন, গ্রাম ও ডাক কৃষ্ণনগর, যশোর থেকে। লিখেছেন, আমি ভয়েস অফ আমেরিকার একজন নিয়মিত শ্রোতা। আমি গত 1 বছর ধরে ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠান শুনে আসছি, আমার জন্য একটি ক্যালেন্ডার পাঠাবেন, আপনার জন্য ক্যালেন্ডার পাঠানোর ব্যবস্থা করছি। পরের চিঠিটি লিখেছেন মোহাম্মদ সোলাইমান, ইন্ডিপেন্ডেন্ট রেডিও লিসনার্স ক্লাব, দক্ষিণ কলেজ রোড, ফরিদপুর থেকে। আপনার দীর্ঘ চিঠির অংশবিশেষ পড়ে শোনাচ্ছি। লিখেছেন, আমাদের ক্লাবের পক্ষ থেকে ভয়েস অফ আমেরিকার সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আপনাদের জন্য রইল লাল গোলাপের শুভেচ্ছা, অনেক ধন্যবাদ, আমার জন্য 2015 সালের ক্যালেন্ডার পাঠাবেন, আপনার ঠিকানায় ক্যালেন্ডার পাঠানোর ব্যবস্থা করছি, চিঠির জন্য অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আসুন নজর দেওয়া যাক ফেসবুক ফ্যান পেজের দিকে। মেহেদি হাসান মামুন লিখেছেন, আমার ভয়েস অফ আমেরিকার সংবাদ খুবই ভালো লাগে, আমি আপনাদের অনুষ্ঠান সম্পর্কে মতামত দিতে চাই, আপনি আপনার ফোন নাম্বার দিয়েছেন, পরবর্তী অনুষ্ঠানে আপনার সঙ্গে যোগাযোগ করব, আশা করি আবারও লিখবেন। মোহাম্মদ মোহাম্মদ কলিম তেমন কিছু লিখেননি, হ্যালো বলেছেন, আশা করি এরপরে আরও বিস্তারিতভাবে লিখবেন। মনোজ দাস লিখেছেন, আসেন, আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে গত 26 ফেব্রুয়ারি 2015 কলকাতার আমেরিকান সেন্টারের লিঙ্কন রুমে উদযাপিত হল ব্ল্যাক হিস্ট্রি মান্থ। তার বিশেষ ফেসবুক প্রতিযোগিতায় আমি পুরস্কৃত হয়েছি, এজন্য আমি গর্বিত যে আমিও একজন ভিওএর শ্রোতা। নিশ্চয় ভালো লাগলো যে আপনি পুরস্কৃত হয়েছেন। ব্ল্যাক হিস্ট্রি মান্থে আপনারা আর কি করলেন সে সম্পর্কে বিস্তারিত জানালে খুশি হব এবং কি ধরনের পুরস্কার পেয়েছেন সেটাও কিন্তু জানতে চাই। আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আজকের আসরের শেষ চিঠি লিখেছেন অশোক কুমার বিশ্বাস, মুন টেইলার্স, সুজানগর বাজার, পাবনা থেকে। লিখেছেন, ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সকল কলাকুশলী এবং সকল শ্রোতা বন্ধুদের আমার পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা এবং আশা করি এরপর থেকে নিয়মিতভাবে যোগাযোগ রাখব। 2015 সালের ক্যালেন্ডার পাঠাবেন। ভাই অশোক কুমার বিশ্বাস, আমার যতদূর মনে পড়ে যে আপনার ঠিকানায় আমরা ক্যালেন্ডার ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছি। আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আরও একবার মনে করিয়ে দিই, আমাদের কাছে ডাকযোগে, ফেসবুক ফ্যান পেজে অথবা ইমেল করে সরাসরি আপনারা আপনাদের প্রশ্ন এবং মন্তব্য পাঠাতে পারেন, সেই সঙ্গে আপনাদের ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
বুঝতেই পারছেন, এখন সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ, আপনাদের নিউজ অ্যাঙ্কার শতরূপা বড়ুয়া।
কেনিয়াতে আল শবাব জঙ্গি দল আরেকটি রক্তগঙ্গা বইয়ে দেয়া অঙ্গীকার করেছে। ওই জঙ্গি দলটি এরই মধ্যে বৃহস্পতিবার কেনিয়ার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে হামলা চালিয়ে 148 জনকে হত্যার দায় স্বীকার করেছে। শনিবার আল শবাব এক বিবৃতিতে বলেছে, কোনো ধরনের সতর্কতা অবলম্বন করে বা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নিরাপত্তার গ্যারান্টি নেই। তারা আরও বলেছে, কেনিয়ার শহরগুলো রক্তে ভাসিয়ে দেয়া হবে। শুক্রবার দিনের শেষে কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জোসেফ কাইজারি বলেছেন, বিশ্ববিদ্যালয় হামলার প্রেক্ষিতে অন্তত 3 জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। ওদিকে লাশ চিহ্নিত করার জন্য কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় ছাত্রদের মরদেহ রাজধানীতে নিয়ে আসছে। একটি পর্যবেক্ষক দল বলছে, সিরিয়ার রাজধানী দামেস্কের আশেপাশের ফিলিস্তিনি শরণার্থী শিবিরের বেশিরভাগই নিয়ন্ত্রণ করছে ইসলামিক জঙ্গিরা। দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস শনিবার বলেছে, ইসলামিক স্টেট জঙ্গি দল এবং আল কায়দার সিরীয় শাখা আল নুসরা ফ্রন্টের জঙ্গিরা ইয়ারমুক শরণার্থী শিবিরের প্রায় 90% নিয়ন্ত্রণ করছে। এই দুই জঙ্গি দল যৌথভাবে অন্য ইসলামিক জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করেছে, যার মধ্যে সিরীয় সরকারের বিরোধিতা করে এমন মিলিশিয়া ও ফিলিস্তিনিরাও রয়েছে। জাতিসংঘ বলছে, ভূমিতে যুদ্ধ ছাড়াও সিরীয় বাহিনী শিবিরগুলোতে বোমা ফেলেছে। ওই শিবিরে শিশুসহ প্রায় 18,000 সাধারণ মানুষ আটকা পড়ে আছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ে যে চুক্তি হয়েছে তা একটি ভালো চুক্তি এবং তা করা সম্ভব হয়েছে কঠোর ও নৈতিক কূটনৈতিক তৎপরতার মাধ্যমে। তিনি আরও বলেছেন, এই চুক্তি বিশ্বাসের মর্যাদার উপর ভিত্তি করে নয়, এই চুক্তির ভিত্তি সার্বক্ষণিক যাচাই বাছাই। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ইরানের সাথে বিশ্বশক্তির যে চুক্তি হয়েছে তা ইরানের পারমাণবিক অধিকারগুলো সুরক্ষা করবে এবং ইরানকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি দেবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মানবিক কারণে ইয়েমেনে বিমান হামলা স্থগিত করা যায় কিনা তা আলোচনার জন্য শনিবার একটি জরুরি অধিবেশন ডেকেছে। সৌদি নেতৃত্বাধীন কোয়ালিশন এক সপ্তাহেরও বেশি সময় ধরে দেশব্যাপী বিমান হামলা চালাচ্ছে। ওই বিমান হামলার উদ্দেশ্য হৌতি বিদ্রোহীদের অগ্রসর হওয়া ঠেকানো। ওই বিদ্রোহীরা ইয়েমেনের একটি বড় অংশের দখল নিয়েছে। রেডক্রস আরও জানিয়েছে, ইয়েমেনের দক্ষিণাঞ্চলের প্রধান শহর আদেনের বেশ কিছু এলাকার অধিবাসীরা গত 2 দিন ধরে পানি ও বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। একটি মানবাধিকার সংস্থা বলছে, চীন 8 বছর কারাদণ্ডের পর এক আমেরিকান ভূতত্ত্ববিদকে মুক্তি দিয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল সে রাষ্ট্রীয় গোপন তথ্য জোগাড় করতে চেষ্টা করছিল। স্যান ফ্রান্সিসকো ভিত্তিক দুই হুয়া ফাউন্ডেশন শনিবার বলেছে, শুক্রবার মুক্তি দেওয়ার পর শুফেংকে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হয়েছে।
ভয়েস অফ আমেরিকার আজকের বাংলা অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। এই অনুষ্ঠান পরিবেশনায় আজ প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন রাশাদ লামার, স্টুডিওতে প্রযোজক ছিলেন সেলিম হুসেন। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, শুভ ইস্টার, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.